আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান অর্থাৎ কুরআনি সুরার ফজিলত, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার জন্য, বিভিন্ন সুরার তথ্য উপাত্ত আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের নিকট উপস্থাপন করার জন্য। বিগত পর্বগুলোতে আমরা চেষ্টা করেছি কোনো পর্বে একটি, কোনো পূর্বে দুইটি সুরা, কোনো পর্বে আবার তিনটি সুরা নিয়েও আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতা বজায় থাকবে আজকের অনুষ্ঠানে। আমরা কুরআনে পাকের দুইটি সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি সময় পাই তাহলে আমরা তিনটি সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোন কোন সুরা আজকের আলোচ্য বিষয় তা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করে নিন। আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন অধিকারে দুরূদ পাক পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কতই চমৎকার না ফজিলত, যে ব্যক্তি জুমার দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদ পাক পাঠ করবেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই ব্যক্তির সুপারিশ করবেন, তার সুপারিশ নসিব হবে। তো আসুন না আমরাও নিয়ত করে নিই, আমরাও ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদ পাক পাঠ করব। আর নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাআলা আমরা এখন থেকে জুমার দিন, শুধু জুমার দিন নয় অন্যান্য দিনেও অধিক হারে দুরূদ পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এখন কথা থাকে যে অধিক হারে দুরূদ পাক পাঠ করব, অধিক হারে কীভাবে বুঝবো যে আমার এই দুরূদ পাক পাঠ করাটা অধিক হয়েছে কিনা। তো এই ব্যাপারে উলামায়ে কিরামগণ একমত পোষণ করেছেন, বা উলামায়ে কিরাম ঐক্যমত পোষণ করেছেন এই বিষয়ে যে যে ব্যক্তি কমপক্ষে 313 বার দুরূদ পাক পাঠ করবে, তার এই 313 বার দুরূদ পাক পাঠ করা অধিকারে বেশি পরিমাণে দুরূদ পাক পাঠ করা হিসেবে গণ্য করা হবে। 313 বার দুরূদ পাক পাঠ করা এমন বড় কিছু নয়, আমাদের উচিত আমরা যদি একটু সময় বের করি বা একটু আমাদের চিন্তা ভাবনাটাকে সজাগ করি, দেখব আমরা খুব সহজেই প্রতিদিন 313 বার নয় আরও বেশি দুরূদ পাক পাঠ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আরও একবার আমরা অনুষ্ঠানের বরকতে নিয়তে দুরূদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের বিভিন্ন সুরার অবতীর্ণের স্থান এবং এই সুরার মধ্যে কয়েকটি আয়াত, কয়েকটি রুকু রয়েছে, এই সুরার নামকরণের ইতিহাস, এই সুরার ফজিলত, পাশাপাশি এই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করি। এমনি তো শানে নুজুল বা বিভিন্ন এর মধ্যে কী কী আলোচনা করা হয়েছে, যদি ঘটনাগুলো বর্ণনা করা হয় এক একটি সুরা দিয়ে, দেখা যাবে অনেক পর্ব, অনেকগুলো এপিসোড করা যাবে। তো ওই কুরআনে পাকের যে সুরাগুলো রয়েছে, সুরাগুলোকে সংক্ষিপ্তভাবে আমরা টাচ দেওয়ার চেষ্টা করি যে এই অনুষ্ঠানের মধ্যে, এই সুরার মধ্যে এই এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেন আমরা বুঝতে পারি সহজে যে এই সুরার মধ্যে এই বিষয় বিশদভাবে, বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আজকে আমরা কোন সুরা নিয়ে আলোচনা করব? জি হ্যাঁ,
আজকে আমাদের আলোচ্য যে সূরা রয়েছে তা হচ্ছে সূরায় সফাত। জি হ্যাঁ, সূরায় সফাত এবং আমরা সূরায় সদ এই দুইটি সূরা নিয়ে আমরা আলোচনা করব আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা। যদি আমাদের সময় হয়ে যায়, আমরা যদি সময় পাই, আমাদের হাতে সময় থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা সূরায়ে জুমার নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি আজকে না সম্ভব হয়, যদি এই দুইটি সূরা নিয়ে আলোচনা করতে করতে সময় শেষ হয়, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা সূরা জুমার নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা শুনে নিলাম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সূরা সফাত এবং সূরা সদ নিয়ে। শুরুতে আমরা যাব যে সূরা সফাত এর আলোচনা শ্রবণ করব এই সূরার মধ্যে, অর্থাৎ সূরায় সফাত এটি কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, এই সূরার নামকরণের ইতিহাস কী, এই সূরার ফজিলত কী, পাশাপাশি এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, আসুন আমরা শ্রবণ করি। তাফসীরে খাজিনের চতুর্থ খণ্ডের 14 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে নাজিলের স্থানের ব্যাপারে, যে সূরা সফাত কোথায় অবতীর্ণ হয়েছে। তো তাফসীরে খাজিনের মধ্যে এসেছে যে সূরায় সফাত এটি মক্কায় মুকারামায় অবতীর্ণ হয়েছে। জি হ্যাঁ, অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটি মাক্কি। আমরা জানি মাক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে। মাক্কি সূরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং মাদানী সূরা ওইটা যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে। তো অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটি অর্থাৎ সূরায় সফাত এটি হচ্ছে মাক্কি সূরা। এখন আরেকটি বিষয় যে এই সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে এবং কয়টি রুকু রয়েছে। বর্ণিত হয়েছে যে এই সূরার মধ্যে সর্বমোট 5টি রুকু রয়েছে এবং 182টি আয়াত এই সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, 5টি রুকু, 182টি আয়াত সূরা সফাতের মধ্যে। এখন আমরা শুনবো, জানবো যে সূরায় সফাত এই সূরার নামকরণ সফাত কেন করা হলো। সফাত এর শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো ব্যক্তি। এই সূরার মধ্যে অর্থাৎ সূরায় সফাতের শুরুর দিকে প্রথম আয়াতের মধ্যেই আপনার সারিবদ্ধভাবে দাঁড়ানো ব্যক্তিদের কসম ইরশাদ করা হয়েছে, আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরায় সফাত। দর্শকবৃন্দ, আমরা শুনলাম, জানলাম এই সূরার মধ্যে কয়টি রুকু, কয়টি আয়াত এবং এর নামকরণের ইতিহাস এবং কোথায় অবতীর্ণ হয়েছে। আসুন আমরা সূরায় সফাত এর 2টি ফজিলত আমরা শ্রবণ করব। প্রথমত, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা ইয়াসিন এবং সূরায় সফাত তেলাওয়াত করবে, অতঃপর সে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, তো আল্লাহ তাআলা তাকে ওই তার চাওয়া বিষয়টি পূরণ করবেন, অর্থাৎ সে যা চাইবে তা পূরণ করা হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ আমার এই পেরেশানি, এই সমস্যা, এই পেরেশানি দূর করে দাও, এই পেরেশানি আমার এই সমস্যা থেকে আমাকে নাজাত দান করো। তো আমাদের কী করা উচিত? আমরা যদি চাই আমাদের দোয়া কবুল হোক, তাহলে আমাদের জুমার দিন সূরা ইয়াসিন এবং সূরা সফাত তেলাওয়াত করে এরপর আল্লাহ তাআলার কাছে আমাদের যে আরজি রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে, এগুলো আমরা আল্লাহ তাআলার কাছে জানাবো, ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্যা দূর হবে। পাশাপাশি কারো যদি পেটে ব্যথা থাকে, তাহলে সে সূরায় সফাত আয়াত নম্বর 47, এই আয়াতে করিমাটি অর্থাৎ 47 নম্বর আয়াতে করিমাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবে, অথবা আয়াতে করিমাটি লিখে নিয়ে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিবে। আশা করি তার পেট ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সূরায়ে সফাত এর অবতীর্ণের স্থান, এর মধ্যে কয়টি রুকু সেজদা রয়েছে, পাশাপাশি এই সূরার নামকরণের ইতিহাস এবং এই সূরার ফজিলত শ্রবণ করলাম। এখন আমরা যাব আলোচনা করব সূরায়ে সফাত এর আলোচ্য বিষয়বস্তু, এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে সে সম্পর্কে শ্রবণ করব। যেমনিভাবে অন্যান্য যে মাক্কি সূরাগুলো রয়েছে এর মধ্যে অধিকাংশের মধ্যে দেখা যায় মূল যে আকিদাগুলো রয়েছে, আমাদের প্রাথমিক আকিদা বা মূল আকিদার যে বিষয়গুলো রয়েছে সেগুলো বর্ণনা করা হয় মাক্কি সূরার মধ্যে। ঠিক তেমনি এই সূরার মধ্যে, সূরা সফাতের মধ্যে যে ইসলামের মূল আকীদা যেগুলো রয়েছে সেই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এবং এমনিভাবে এই সূরার মধ্যে তাওহীদ নিয়ে, ওহী নিয়ে, নবুয়াত নিয়ে এবং মৃত্যুর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং আমরা যে আমল করি, হোক ভালো বা মন্দ, এই আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং এর যে ব্যক্তি ভালো আমল করে, ভালো আমলের প্রতিদান সে যে ভালো পায়, এর প্রমাণ হিসেবে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ যদি আমরা আরও লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে। আসুন আমরা শ্রবণ করি এই সূরার মধ্যে আর কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমত, এই সূরার শুরুর দিকে সারিবদ্ধভাবে দাঁড়ানো ব্যক্তিদের এবং ধমকিয়ে মানুষদেরকে ভীতি প্রদর্শনকারীদের এবং কুরআনে মাজিদ এর তেলাওয়াতকারীদের যেই গোত্র রয়েছে জামাআত, তাদের কসম আলোচনা করে এই কথা বলা হয়েছে যে ইবাদতের একমাত্র যোগ্য হচ্ছে আল্লাহ তাআলা, যিনি কিনা আসমান, জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে, সকল জিনিস, সকল বস্তু, সকল বিষয়, সকল দিক সমূহ, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পাশাপাশি দর্শকবৃন্দ, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে যে আসমানকে আল্লাহ তাআলা অবাধ্য জিনদের যে অবাধ্যতা রয়েছে, এই অবাধ্য জিনদের অবাধ্যতা থেকে রক্ষিত রেখেছেন, অর্থাৎ সুরক্ষিত রেখেছেন। আর কোনো জিন, তারা ফেরেশতাদের আওয়াজ বা কথাবার্তা শুনতে পারে না। যদি কোনো জিন সে আসমানের দিকে যায়, ফেরেশতাদের কথা শুনবে, তাহলে তাদেরকে শুল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। তো এই ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। পাশাপাশি যেই অমুসলিম, কাফির, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে তারা হাসি ঠাট্টা করত এবং মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়াকে যারা অস্বীকার করত, তাদের ব্যাপারে তিরস্কার বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে ওই দিন খুবই সন্নিকটে, যেই দিনে কাফিরদের পরিণতি, অমুসলিমদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। পাশাপাশি এই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে যে ইখলাসের সাথে যারা ঈমান আনয়ন করে, ঈমানদার যারা, তাদের প্রতিদান হিসেবে জান্নাতের নিয়ামত প্রদান করা হবে, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি পূর্ববর্তী যারা উম্মত রয়েছে, এই উম্মতদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে তাদের যারা রয়েছে তারা যে খারাপ কাজ করত, পূর্ববর্তী উম্মতদের যে অবস্থাদি রয়েছে এই অবস্থাদি বর্ণনা করা হতো, যেন লোকেরা আল্লাহ তাআলা রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করা বা তাকে অস্বীকার করা এবং তাদের আজাবের গ্রেফতার হওয়ার ব্যাপারগুলো তারা যেন বুঝে নেয়, এরা যেন জেনে ভীত সন্ত্রস্ত হয় যে পূর্ববর্তী উম্মতরা যারা ছিল তারা তাদের নবীদেরকে কী করেছে, অস্বীকার করেছে, আর এটার শাস্তি হিসাবে, পরিণতি হিসাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে, আজাবের মধ্যে নিমজ্জিত করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি উম্মতে মুহাম্মদীকে এ ব্যাপারে শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদের অবস্থা, যারা অস্বীকার করত, মক্কার কাফিরগণ, অমুসলিমরা, তারা যেন অস্বীকার না করে, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে পূর্ববর্তী উম্মতদের উদাহরণ দিয়ে। পাশাপাশি এই সূরার মধ্যে হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত মুসা, হযরত হারুন, হযরত ইলিয়াস, হযরত লূত, হযরত ইউনূস আলাইহিমুসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। এবং তাদের মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইউনূস আলাইহিসসালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি কাফিরদের, অমুসলিমদের একটি আকীদা ছিল যে তারা ফেরেশতাকে আল্লাহ তাআলার কন্যা হিসেবে তারা কী করত, বলতো যে ফেরেশতারা তারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা, মাআযাল্লাহ। তো এই আকীদার খণ্ডন করা হয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে এই সূরার মধ্যে, সূরা সফাত, এই সূরার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় মনে রাখার এবং এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আমরা করছি, শুনছি, এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা হয়েছে আর এই থেকে আমাদের শিক্ষা কী। যেমন অমুসলিমরা, কাফিররা, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত, বিভিন্নভাবে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হাসি মজার উপহাসের পাত্র বানিয়েছিল, মাযাল্লা নাউযু বিল্লাহ। তো এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত দ্বারা সান্ত্বনা দিয়েছেন যে না, আমার নবী এমন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমাদেরও আকীদা রাখা উচিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা এই সূরা সফফাতের আলোচ্য বিষয়গুলো বর্ণনা করার চেষ্টা করেছি, আমরা এখন শুনব সূরা সদ এর আলোচনা। সূরা সদের মধ্যে কী কী রয়েছে, কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সূরা সদ কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা সদের মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, সূরা সদ এর নামকরণ করার ইতিহাস কী, এ সম্পর্কে আসুন শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যদি আমরা অবতীর্ণের দিক দিয়ে দেখি যে সূরা সদ এটি কোথায় অবতীর্ণ হয়েছে, তো এ ব্যাপারে তাফসিরে খাজিনের মধ্যে এসেছে চতুর্থ খণ্ড এবং ৩০ নম্বর পৃষ্ঠা, এর মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা সদ এটি মক্কায় মুকারমায় অবতীর্ণ হয়েছে। আর আয়াত সংখ্যার দিকে যদি দেখি তাহলে এই সূরার মধ্যে সর্বমোট ৮৮ এবং এর মধ্যে ৫টি রুকু রয়েছে। ৫টি রুকু এবং ৮৮ ৮৮টি আয়াতে কারিমা রয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, সূরা সদ এর নামকরণ কীভাবে আসলো, সূরার নাম সদ কেন হলো, আসুন শ্রবণ করি। এই সূরার শুরুতে শুরুর যেই শব্দ বা শুরুর যেই হরফ রয়েছে এটি হচ্ছে সদ। এটি হচ্ছে হরফে মুকাত্তাআত এর একটি হরফ। আমরা যারা আরবি পারি, আরবি পড়তে পারি, জানতে পারি, তো তারা এই বিষয়টি জানে। আর যারা আমরা জানি না বা আমরা পড়তে পারি না, তাদের উচিত তারা যেন আমরা আরবিকে শিখে নিই, বিশেষ করে কোরআনে পাক যেন সঠিকভাবে বিশুদ্ধ উচ্চারণ সহকারে মাখরাজের সাথে যেন আমরা পড়তে পারি, এতটুকু কোরআন শেখা আমাদের জন্য ফরজ, এটা অবশ্যই আমাদের শিখতে হবে। তো আমরা যারা জানি হরুফে মুকাত্তাআত কাকে বলে, তো এই হরুফে মুকাত্তাআতের মধ্যে একটি হচ্ছে সদ। তো এই সূরাটি এই সাথে সম্পর্ক রেখে, অর্থাৎ প্রথম যে শব্দ বা হরফ সদ এর সাথে মিল রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা সদ। তো আমরা জানলাম দর্শকবৃন্দ এটি কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে এবং এর নামকরণের ইতিহাস কী। এখন আমরা আলোচনা করব এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, আলোচ্য বিষয়বস্তু কী কী আমরা জানব। তো এ ব্যাপারে এসেছে এই সূরার যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে যারা কাফির অমুসলিম তাদের যে আকীদা আছে এই আকীদার ব্যাপারে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি ইসলামের যেই মৌলিক আকীদাগুলো, মূল আকীদাগুলো রয়েছে, যেমন তৌহিদ, নবুয়াত, রিসালাত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এ সকল বিষয়ের প্রমাণ দেওয়া হয়েছে, দলিল দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। এই ছিল একটি মূল আলোচ্য বিষয়। পাশাপাশি এই সূরার শুরুতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে যারা কাফির, যারা অমুসলিম, তারা শুধুমাত্র অহংকার এবং নিজের ক্ষোভ এবং রাগের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত এবং তারা এই ব্যাপারে অবাক হতো, তারা এই বিষয়টি নিয়ে অবাক হতো যে তাদের মধ্য থেকেই একজন এমন আছে যিনি ভীতি প্রদর্শন করেন, আর সে হচ্ছে মহান রসুল, তশরিফ নিয়ে এসেছেন। অর্থাৎ তারা অবাক হতো যে এটা কিভাবে হতে পারে যে আমাদের মধ্য থেকে একজন রসুল হবে, আমাদেরকে ভীতি প্রদর্শন করবে, আমাদেরকে বিভিন্ন বিষয় বলবে, আর এটাও বলবে যে আমরা যেন মিথ্যা মাবুদ, তাদের ব্যাপারে যেন আমরা তাদেরকে ছেড়ে দেই। এই ব্যাপারে তারা কী করতো, অবাক হতো, আশ্চর্য বোধ করতো, আর এই কারণে তারা কী করতো না, বিরোধিতা করতো। তারা বলতো যে আমরা এতদিন আমাদের বাপ দাদার যেই ধর্ম ছিল, যেই মিথ্যা মাবুদের আমরা ইবাদত করতাম, সেটা ভুল। তো এই সকল বিষয় অর্থাৎ অহংকার এবং রাগের কারণে কী করতো, তারা মুখালিফাত এবং বিরোধিতা করতো। এটা হচ্ছে এই সূরার একটি আলোচ্য বিষয়। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদের, অর্থাৎ পূর্ববর্তী উম্মতরা, তাদের যুগের, তাদের সময়ে যেই আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম ছিলেন, তাদেরকে কি করতো, মিথ্যা প্রতিপন্ন করতো, তাদেরকে অস্বীকার করতো যে না তোমরা নবী না, তুমি রসুল না, এরকম বলতো। তো এ সকল ব্যক্তিদের যেই ভয়াবহ এবং যে কঠিন আজাব হয়েছে, ওই আজাবের বর্ণনা করা হয়েছে যেন মক্কার যারা অমুসলিম রয়েছে, মক্কার যারা কাফির রয়েছে, তাদেরকে আলোচনা শোনানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, যে তারাও যেন এই অবাধ্যতার মধ্যে যেন না লেগে যায়। পূর্ববর্তী উম্মতরা যেমন অবাধ্য করে ধ্বংস হয়েছে, কঠিন আজাবের মধ্যে নিমজ্জিত হয়েছে, মক্কায় যারা রয়েছে, যারা কাফির অমুসলিম, তারা যেন এই ভুলটা না করে, এই জন্য তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে আরও দেখা যাবে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইয়াসা এবং হযরত যুলকিফল আলাইহিস সালাম তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে। এজন্য ঘটনা বর্ণনা করা হয়েছে যেন আল্লানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মক্কার কাফির যারা ছিল, মক্কার অমুসলিম যারা, তারা যে আল্লানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, বেদনা দিত, বিভিন্নভাবে নির্যাতন করত, এই নির্যাতনের যেন নিরাশ না হয়, যেন হতাশা না হয়, তো এ ব্যাপারে সান্ত্বনা প্রদর্শন করতেন। যে অন্যান্য যেই পূর্ববর্তী উম্মত ছিল তারাও তাদের নবীদেরকে কী করত, বিভিন্নভাবে অস্বীকার করত, নির্যাতন করত, বিভিন্ন রকম কষ্ট দিত, এই ঘটনা বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কত চমৎকার বিষয়, আল্লাহ তাআলা তার হাবিবকে কিভাবে সান্ত্বনা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহাত্ম্য বোঝার তৌফিক দান করুক। এছাড়া এই সূরার শেষের দিকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং অভিশপ্ত শয়তান যে তার আদম আলাইহিস সালামকে সিজদা না করার যে ঘটনাটা রয়েছে, এই ঘটনা বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরা থেকে আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম, কোন কোন বিষয়বস্তু রয়েছে, কোন কোন জিনিস নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। একত্ববাদ, নবুয়াত, রিসালাত, মৃত্যুর পর জীবিত হওয়া, পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া, শেষের দিকে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং শয়তানের যে ঘটনা সেটা রয়েছে, অন্যান্য উম্মতরা যে তাদের নবীদেরকে অস্বীকার করেছে, অমান্য করেছে, সে সম্পর্কে আলোচনা এসেছে, এবং পাশাপাশি মক্কার কাফির, মক্কার অমুসলিমরা যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের বিরোধিতা করতো, কী কারণে করতো, এ সকল বিষয় নিয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি। আমরা যদি ঘটনাগুলো বিস্তারিত জানার চেষ্টা করি, জানার চেষ্টা করা দরকার আর জানতে হবে, তখন আমাদের কী করতে হবে, আমাদেরকে কোরআনি ঘটনা, কোরআনের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে, রিসার্চ করতে হবে, তাহলে আমরা জানতে পারবো। তো আপনাদের জন্য বলবো, আপনাদের কাছে অনুরোধ করবো, দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব, কোরআনের অনন্য আশ্চর্যজনক ঘটনা বলে একটি কিতাব আছে, এটি আমরা সংগ্রহ করে, এটি আমরা অধ্যয়ন করি, অনেক ঘটনা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পাশাপাশি কোরআনের আশ্চর্যজনক বিভিন্ন রকম ঘটনা সম্পর্কিত মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানও আছে, সেগুলোও দেখি ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনের ঘটনাগুলো জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি দুইটি সূরা নিয়ে আলোচনা করার জন্য, সূরা সফাত এবং সূরা সদ নিয়ে আলোচনা করেছি। সময় অনেক হয়ে গিয়েছে, বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও অন্যান্য সূরা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ